মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শিক্ষা নিতে চাইলে সব কিছু থেকে শিক্ষা নেওয়া যায় এবং ওলামায়ে কিরাম এবং অনেক ব্যক্তি কিছু কথাকে বোঝানোর জন্য বিভিন্ন রকম উপমা ব্যবহার করে থাকেন। এটি আল্লাহ তাআলার পদ্ধতি। আল্লাহ তাআলাও পবিত্র কোরআনে উপমা দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। আজকে আমরা সেরকম একটি উপমার কথা শুনব, যে উপমা হচ্ছে মাকড়সার জাল। আমাদের সাথে থাকুন এবং হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রজ্ঞাময় বাণী সম্পর্কে আজকের গল্পে আমরা শুনব।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা প্রতিটি পর্বে এক একটি গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। আজকে আমরা চেষ্টা করব দুটি গল্প আপনাদেরকে শোনাতে। কোরআনে পাকের দুটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা আপনাদেরকে গল্প আকারে শোনাবো ইনশাআল্লাহ, এবং মাদানী ফুল সংগ্রহ করব। আজকে যে গল্পটি আমরা আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেই গল্পটি মাকড়সার জাল নিয়ে। জি হ্যাঁ, কোরআনে পাকে মাকড়সার জাল অর্থাৎ মাকড়সার ঘর নিয়ে মানুষকে বোঝানো হয়েছে এবং অনেক সুন্দর একটি উপমা দেওয়া হয়েছে। আসুন আমরা এই অনুষ্ঠানে সেই গল্পটি আপনাদেরকে শোনাবো। এবং দ্বিতীয় আরেকটি যে গল্প আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। জি হ্যাঁ, ওনার কথাও কোরআনে পাকে স্থান পেয়েছে। ওনার ব্যাপারেও আমরা কিছু মাদানী ফুল সংগ্রহ করব এবং শুনব। আসুন প্রথমে আমরা মাকড়সার জাল নিয়ে যেই কোরআনে পাকে যেই উপমাটি দেওয়া হয়েছে সেটা আমরা শুনি। এটি হচ্ছে মূলত যারা কাফের অবিশ্বাসী তাদেরকে নিয়ে, এবং তারা নিজেরাই মূর্তি তথা তাদের খোদা তৈরি করে সেগুলো থেকে সাহায্য প্রার্থনা করে থাকে বা করত। তো আল্লাহ তাআলা এই কাফিরদেরকে, এই অবিশ্বাসীদেরকে বা এই অবিশ্বাসীদের অবস্থাটি বোঝানোর জন্য কোরআনে পাকের মধ্যে খুব সুন্দর উদাহরণ নিয়ে এসেছেন, যেটি অনেক শিক্ষণীয় এবং সর্বোচ্চ উপদেশগুলোর মধ্যে অন্যতম। যেমন এইভাবে কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون।
কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। তাদেরই উপমা যারা আল্লাহ ব্যতীত অন্য মালিক স্থির করেছে, মাকড়সার ন্যায় সে জালের ঘর তৈরি করেছে, এবং নিশ্চয়ই সমস্ত ঘরের মধ্যে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর, কতই উত্তম হতো যদি জানত।
দর্শক, উদ্দেশ্য এটাই যে মাকড়সার জাল দ্বারা তারা ঘর নির্মাণ করার সময় এই চিন্তা করে যে, অর্থাৎ মাকড়সা যখন তার জালটি বুনন করে, জালটি বুনে তখন সে এটা চিন্তা করে যে আমি তো আমার ঘরে বসে আছি, কিন্তু তার অবস্থা এরকম যে তার এই ঘরটি, তার এই জালটি কোনো প্রকার, অর্থাৎ এতই নাজুক বা এতই সেই জালের অবস্থা যে সে জালটিকে সে আলো থেকে রক্ষা করতে পারে না। সাধারণত যখন কোনো মানুষ বা কোনো প্রাণী বা ঘর যখন নির্মাণ করা হয় তখন সেই ঘরের মধ্যে বেশি আলো যেন না আসে, সূর্যের তাপ থেকে যেন রক্ষা হয় সেইভাবে মানুষ ঘর নির্মাণ করে, যেমন অতিরিক্ত ঠান্ডা থেকে যেন বাঁচতে পারে সেই জন্য মানুষ ঘর নির্মাণ করে, বাতাস থেকে যেন বাঁচতে পারে সেই জন্য মানুষ ঘর নির্মাণ করে বা কোনো প্রাণী ঘর নির্মাণ করে। কিন্তু এই মাকড়সার ঘরের বা জালের এমন অবস্থা যে আলো থেকে রক্ষা করতে পারে না, অথবা বৃষ্টি থেকেও রক্ষা করতে পারে না, এবং গরম থেকেও রক্ষা করতে পারে না, এবং ঠান্ডা থেকেও রক্ষা করতে পারে না। আর সামান্য পরিমাণ বা ছোট একটা ধমকা হাওয়া আসে, বাতাস আসে, তার ঘরটাকে, তার জালটিকে তছ নছ করে দেয়। তো একই অবস্থা আল্লাহ তাআলা এই উপমাটি দিয়ে একই অবস্থা অমুসলিমদেরও অর্থাৎ অবিশ্বাসীদেরও এটি বুঝিয়েছেন। এই সমস্ত লোকেরা নিজেদের গড়া স্রষ্টাকে নিজেদের ভালো এবং মন্দ ভাগ্যের মালিক বানিয়ে নিয়েছে এবং তার সাহায্যের উপর ভরসা এবং আত্মবিশ্বাস রাখে। বস্তুতপক্ষে এই সমস্ত মন গড়া যে স্রষ্টা বা মালিক প্রভু থেকে কোনো প্রকার উপকার পাওয়া সম্ভব নয়। আর এই সমস্ত অবিশ্বাসীদের বা অবিশ্বাসীরা নিজেদের খোদার ভিত্তি এতই দুর্বল যে মাকড়সার জাল যেরকম দুর্বল হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, যদি এমন হতো ও মুসলিমরা এটা বুঝতে পারত তাহলে তাদের কতই না উপকার হতো। মাকড়সা একটি আল্লাহ তাআলার অদ্ভুত একটি আজব একটি সৃষ্টি যার কাছে 8টি পা আছে এবং 6টি চোখ আছে এবং এটি খুবই সন্তুষ্ট একটি প্রাণী। অর্থাৎ সামান্য কিছু পেলেই সেটার উপর সে খুশি থাকে, সন্তুষ্ট থাকে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন, সবচেয়ে নিকৃষ্ট একটি প্রাণী বা নিকৃষ্ট প্রাণী হচ্ছে সেই মাকড়সার খাবার, যেমন মশা এবং মাছি। এই মাকড়সা অনেক দিন ধরে ক্ষুধার্ত থাকতে পারে, কিন্তু নিজের জাল থেকে ক্ষুধার্ত থাকার পরও নিজের যে ঘর, নিজের যে জাল, সেখান থেকে সে খাবার অন্বেষণ করার জন্য বের হয় না। যখন তার এই জালে কোনো রকম মাছি বা মশা আটকা পড়ে তখন সে সেগুলোকে খায়, কিন্তু সে উপোস থাকার পরও সন্তুষ্ট চিত্তে সেখানে বসে থাকে, এই জাল থেকে বের হয় না। তো মাকড়সার বৈশিষ্ট্যর মধ্যে এই বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য যে হিজরতের সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরের মধ্যে অবস্থান নিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, তখন মাকড়সা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার সামনে জাল বুনন করেছিল এবং সেখানে কিছু কবুতর সেখানে ডিম পেড়েছিল। তো অমুসলিমরা সেটা দেখে তারা সেই গুহার মধ্যে প্রবেশ করেনি, বাইরে থেকে বলল যে কেউজন বলল যদি এখানের মধ্যে মানুষ থাকে তাহলে এখানে মাকড়সার জাল থাকতো না, মাকড়সার জালটা ছিঁড়ে যেত, অর্থাৎ গর্তের মুখে যে তারা জাল বুনেছিল এবং এই কবুতরগুলো উড়ে যেত, বাইরের বাসা এখানে থাকতো না, এই বলে তারা সেখান থেকে চলে গেল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন নিজেদের ঘর থেকে মাকড়সার জালকে অপসারণ করে ফেলো, সরিয়ে ফেলো, পরিষ্কার করে ফেলো, কেননা এটি হচ্ছে দারিদ্রতার একটি কারণ। দর্শক, আমাদের সমাজের মধ্যে আমরা অনেক সময় আমরা যখন বিভিন্ন জায়গায় বয়ান করতে যাই, বিভিন্ন জনের সাথে আমাদের মোলাকাত হয়, দেখা হয়, তখন সবাই বলে যে আমার অভাব অনটন চলছে, একটু দোয়া করে দিন, বা দারিদ্রতার অভিযোগ সবার কাছে থাকে কম বেশি। তাই যারাই অভিযোগ করেন, আজকে মাদান চ্যানেল দর্শক যারাই আমাদেরকে শুনছেন, আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মাকড়সার জাল থাকার কারণে ঘরের মধ্যে দারিদ্রতা সৃষ্টি হয়, তাই আজকে থেকে নিয়ত করুন ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মাকড়সার জাল সরিয়ে ফেলবেন। মাদান চ্যানেলের দর্শক, আল্লাহ তাআলা শান যে কতই মহান, কেমন কেমন সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেমন কেমন জীবকে সৃষ্টি করেছেন। আর কোরআনে কারীম থেকেও আমরা অনেক জিনিস শিখতে পাই, অনেক কিছু শিখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, এখন যে দ্বিতীয় গল্পটি আপনাদেরকে শোনাবো সেই গল্পটি হচ্ছে একজন মোবারকময় ব্যক্তি সম্পর্কে, যার নাম আমরা আগে বলেছি হযরত সাইয়েদুনা লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত লোকমান হাকিম, ওনার প্রশংসা, ওনার গুণকীর্তন এবং ওনার কিছু আদেশ উপদেশ কোরআনে কারিমের মধ্যে অনেক সুন্দরভাবে মর্যাদার সাথে আলোচনা করা হয়েছে বা স্থান পেয়েছে এবং ওনার নামে কোরআনে পাকের একটি সূরাও বিদ্যমান রয়েছে যার নাম রাখা হয়েছে সূরা লোকমান। মোহাম্মদ বিন ইসহাক সাহাবি মাগাজি, ওনার নসব অর্থাৎ হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নসব বংশ পরম্পরা এভাবে বর্ণনা করেছেন যে লোকমান বিন বাউর বিন বাহুর বিন তারক, এখানে তারক হচ্ছেন হযরত ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহি সালাতু সালাম এর সন্তান। অন্য কিছু ওলামায়ে কেরাম ইরশাদ করেছেন যে তিনি হচ্ছেন হযরত আইয়ুব আলাইহি সালাতু সালামের ভাতিজা, অর্থাৎ হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অনেকে বলেছেন হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আইয়ুব আলিহি সাল্লাতু সাল্লামের খালাতো ভাই ছিলেন। আসুন আমরা লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরও কিছু জেনে নিই। হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় 1000 বছর পৃথিবীতে বেঁচেছিলেন বা হায়াত পেয়েছিলেন। এমনকি তিনি হযরত দাউদ আলিহি সাল্লাতু সাল্লাম অনেক বড় একজন আল্লাহ তাআলার নবী ওনার সংস্পর্শে ছিলেন এবং ওনার কাছ থেকে ইলমে দিন দিনের জ্ঞান তিনি হাসিল করতেন। হযরত দাউদ আলিহি সাল্লাতু সাল্লাম দুনিয়া থেকে যখন পর্দা করেছেন বা পর্দা করার আগ পর্যন্ত তিনি বনি ইসরাঈলের মুফতি ছিলেন, ওনাদেরকে ফতোয়া প্রদান করতেন। যখন হযরত দাউদ আলিহি সাল্লাতু সাল্লাম নবুয়ত প্রকাশ করলেন, নবুয়ত লাভে ধন্য হলেন, তখন তিনি অর্থাৎ লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। কিছু কিতাবের মধ্যে আছে হযরত লোকমান হাকিম তিনি বলেন যে আমি 4000 নবীদের খিদমতে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি এবং এই সমস্ত আম্বিয়ে কেরামদের, এই সমস্ত নবীগণের পবিত্র বাণী থেকে আমি 8টি কথাকে বেছে নিয়েছি, 8টি বাণীকে আমি বেছে নিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেল দর্শক, একটু চিন্তা করুন যে কত বড় সৌভাগ্যবান একজন ব্যক্তি যিনি 4000 নবীদের সংস্পর্শে এসেছিলেন, আসতে পেরেছিলেন বা ওনাদের সহবত সংস্পর্শ অর্জন করেছিলেন এবং ওনাদের আলোচনাও শুনেছেন, ওনাদের আলোচনা থেকে মূল সারমর্ম 8টি জিনিস বাক্য তিনি বেছে নিয়েছিলেন। আজকে আমরা শুনব সেই 8টি বাক্য কী কী। আসুন অন্তরের কান লাগিয়ে শুনুন, যদি সম্ভব হয় লিখে রাখুন অথবা মনোযোগ দিয়ে শুনে সেটা মনে রাখার চেষ্টা করুন। 1, তিনি বলেন যখন তোমরা নামাজ পড়বে নিজের অন্তরের হেফাজত করবে। 2, যখন তুমি খাবার খাবে তখন গলাকে সংরক্ষণ করবে। 3, যখন তুমি কারো ঘরে থাকো তখন নিজের দৃষ্টিকে, নিজের চক্ষুকে হেফাজত রাখবে। 4, আর যখন তুমি মানুষের সাথে কোনো মজলিসে, কোনো বৈঠকে থাকবে তখন তোমার জিহ্বাকে সংযত রাখবে। 5, আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় স্মরণে রাখবে। 6, নিজের মৃত্যুকে সর্ব অবস্থায় স্মরণে রাখবে। 7, অন্যের প্রতি যে তুমি দয়া করেছ সেই দয়াকে তুমি ভুলে যাবে। এবং 8 হচ্ছে অন্যেরা তোমার উপর যে নির্যাতন, যে নিষ্ঠুরতা করেছে সেটাকে তুমি ভুলে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, এই যে 8টি বিষয় যদি কোনো ব্যক্তি আমল করে আমার মনে হয় ইসলামের সবটুকুই তার কাছে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করুক এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক। হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে বলেন যে তিনি নবী ছিলেন, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ আলাই বলেছেন যে তিনি নবী ছিলেন না, তিনি ওয়ালি ছিলেন, আল্লাহ তাআলার মর্যাদাপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন এবং তিনি হাকিম ছিলেন। অর্থাৎ আমরা হাকিম সাধারণত বলি যারা ওষুধ বানায় বা ভেষজ ওষুধ যারা তৈরি করে বা এটা নিয়ে যারা লেখাপড়া করে এটার উপর সাথে সংযুক্ত তাদেরকে আমরা হাকিম বলি বা ডাক্তারদেরকে হাকিম বলা হয়। কিন্তু তিনি হাকিম ছিলেন না, হাকিম হচ্ছে তিনি হিকমতওয়ালা, অর্থাৎ জ্ঞানের অধিকারী ছিলেন, প্রজ্ঞার অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো বুদ্ধিমত্তা, হিকমত, প্রজ্ঞা ওনাকে দান করেছিলেন, তাই ওনাকে হাকিম, হিকমত থেকে হাকিমের উৎপত্তি, তোনাকে হাকিম সেজন্য বলা হয়, অর্থাৎ বুদ্ধিমত্তা ব্যক্তি। তো তিনি একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন এবং বনি ইসরাঈলের মধ্যে তিনি সর্বোচ্চ মর্যাদা বান ব্যক্তি ছিলেন, ইমানদার একজন ব্যক্তি ছিলেন এবং নাম করা একজন আল্লাহর সালেহ বান্দা ছিলেন। আল্লাহ তাআলা ওনার অন্তরকে, ওনার সিনাকে হিকমতের খাজিনা বানিয়ে দিয়েছিলেন কোরআনে পাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং কাঞ্জলি বান থেকে অনুবাদ শুনি।
বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد।
কাঞ্জলি মান থেকে অনুবাদ। এবং নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দান করেছি আর বলেছি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণার্থেই কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, সকল প্রকার প্রশংসায় প্রশংসিত।
দর্শক, হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন মানুষকে ওনার মূল্যবান বাণী দ্বারা উপকার করেছেন, নসিহত দিয়েছেন। তফসিরে ফাতহুর রহমানের মধ্যে এসেছে, ওনার যে কবর শরীফ সেটি সারফান্দে অবস্থিত, যেটি রামেলার কাছেই একটি শহর। হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার কবর রামেলার মসজিদ এবং বাজারের মধ্যবর্তী জায়গায় অবস্থিত, আর সেই জায়গায় আরও 70 জন আম্বিয়া অর্থাৎ নবী আলাইহিমুসসালামের রওজা শরীফ সেখানে রয়েছে, এবং ওনার কবরের মধ্যে একটি উঁচু নিশানাও রয়েছে। লোকেরা দূর দূর থেকে সেখানে জিয়ারতের জন্য ছুটে আসে। আল্লাহ তাআলা আমাদেরকেও সেখানে হাজির দেওয়ার তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক। তো হিকমত, এটি কাকে বলা হয়? হিকমতের অর্থ হচ্ছে বিবেক এবং অনুধাবন শক্তি। আর অনেকে বলেছেন হিকমত হচ্ছে মারিফতের একটি নাম। আর কারো করা মতে হিকমত এমন একটি বিষয় যে আল্লাহ তাআলা যার অন্তরে এই জিনিসটাকে স্থাপন করেন, এই জিনিসটাকে রাখেন, তার অন্তরটি আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হঠাৎ একদিন ঘুমের মধ্যে এই হিকমত দ্বারা ধন্য করেছিলেন, এই হিকমত দিয়েছিলেন। তো হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে অনেকগুলো উপদেশ তিনি প্রদান করেছেন, যার আলোচনা কোরআনে পাকের মধ্যে রয়েছে। এগুলো ছাড়াও তিনি অনেক অনন্য নসিহত প্রদান করেছেন, যেগুলো তফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায়। এ কথাও উল্লেখ আছে যে তফসিরের কিতাবের মধ্যে উনি দর্জির কাজ করতেন, ওনার পেশা ছিল দর্জি। আবার কেউ কেউ বলেছেন তিনি বকরি চড়াতেন, ছাগল চড়াতেন, তাতা রাখাল ছিলেন তিনি। আচ্ছা, কোনো এক সময় তিনি হিকমতের কথা বলছিলেন, অর্থাৎ ওনার যে প্রজ্ঞাময় কথাগুলো তিনি, ওনার বাণীগুলো তিনি বলছিলেন। হঠাৎ কে একজন ওনাকে বলে উঠল যে তুমি কি বকরি চড়ানো রাখাল নও? অর্থাৎ ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কথাটা বলা হয়েছিল। তখন তিনি খুব চমৎকারভাবে উত্তর দিলেন, তিনি বললেন যে কেন নই, আমি অবশ্যই সেই বকরি চড়ানো রাখাল, তবে আমি বিশ্বাসের সাথে ওই কাজটি করি। প্রিয় দর্শক, এরপর তখন ওই ব্যক্তি, প্রশ্নকারী ব্যক্তি আবার প্রশ্ন করল, আপনি এরকম হিকমতের অধিকারী কিভাবে হলেন, বা কিভাবে এই হিকমতের পর্যায়ে গেলেন, আপনার মধ্যে এত বুদ্ধি বা এত প্রজ্ঞাময় কথা কিভাবে আসে? তখন তিনি উত্তর দিলেন যে সদা সত্য কথা বলে, আমানত রক্ষা করে এবং অনর্থক কথা থেকে বিরত থেকে। দর্শক, এখানে এই ওনার এই কথার মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। একটি কথা হচ্ছে যে মানুষ সাধারণত অনেক সময় একে অন্যকে অপমান করে থাকে। তো যদি আপনাকে কেউ ছোট করতে চায়, তাকে আপনি মুখে লাগাম দেওয়ার জন্য একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি সেই যেভাবে আপনাকে ছোট করেছে আপনি তার সাথে আরও বেশি ছোট হয়ে যান। তাহলে ওই ব্যক্তি আপনাকে যে ছোট করার মন মানসিকতা তার অন্তরে সৃষ্টি হয়েছে, সেটা করতে পারবে না। কেননা আপনি, আপনাকে কেউ বলেছে যে আপনি খারাপ, তো আপনি যদি এভাবে বলেন যে আসলে আপনি, আমি খারাপ, আপনি যেটা বলেছেন সত্য, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি ভালো হতে পারি, আমি অবশ্যই খারাপ, এরকম কিছু আপনি যদি নিজেকে আজজি করে, বিনয় অবলম্বন করে নিজেকে ছোট করেন, তাহলে আপনার যে প্রশ্নকারী ব্যক্তি থাকবে বা প্রতিপক্ষ থাকবে সে কনফিউজ হয়ে যাবে, আপনাকে অপমানিত করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে যেই কাজ করুন না কেন, মানুষ যেই কাজ করুক না কেন, ছোট হোক সেই কাজটি, তার মধ্যে যদি সত্যবাদী থাকে, আমানত, বা সেটা যদি আপনি সঠিকভাবে করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই কাজের মধ্যে বরকত দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যে কাকে কাকে কোন কোন নিয়ামত দ্বারা ধন্য করে থাকেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা যাকে চান তাকে মর্যাদা দিতে পারেন। যেমন আমরা শুনেছি হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বকরি চড়ানো ব্যক্তি ছিলেন, রাখাল ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে কোথায় উঠিয়ে নিয়েছেন, ওনার প্রশংসা কোরআনে পাকে বিদ্যমান আছে। তাই আমাদের উচিত আমরা যেই পেশায় থাকি, যেই কাজ করি, সেটা যেন আমরা বিশ্বাসের সাথে, একাগ্রতার সাথে করি এবং আল্লাহ তাআলার দরবারে সবসময় শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার মুখাপেক্ষি যেন আমরা সবসময় থাকি। ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আমাদের সুন্দর করবেন এবং আখিরাতও আমাদের জন্য সুন্দর করবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত আমরা যে দুটি গল্প শুনেছি সেই গল্পগুলোর সারমর্ম বোঝার, অর্থ বোঝার তৌফিক আমাদেরকে দান করুক এবং তা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আজকের মতো এই পর্যন্ত। মাদান চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।